বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বেলা ১১টা, বাংলাদেশে রাত ১০টা, ভারতে রাত ৯:৩০। আমি সাবরিনা চৌধুরী আপনাদের সবাইকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পরীক্ষা নিরীক্ষার জন্য সহসায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে।
রয়েছে জহুরুল আলমের রিপোর্ট।
বাংলাদেশের ৪৫% বেশি শ্রমিককে সপ্তাহে ৪৮ ঘন্টার বেশি শ্রম দিতে হয়।
রয়েছে কলকাতার সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
ভারতীয় নৌবাহিনীর প্রধান আজ বলেছেন, পাকিস্তান থেকে জঙ্গিরা সমুদ্রপথে ভারতের উপর হামলা চালানোর ছক কষেছে।
তবে চলুন প্রথমেই শুনে নেওয়া যাক বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আহসানুল হক। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পরীক্ষা নিরীক্ষার জন্য খুব সহসাই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে। মঙ্গলবার দুপুরে বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী একথা জানান। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
বিএনপির তরফে কিছুদিন থেকে বলা হচ্ছে খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তার হাত পা ফুলে গেছে, স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না, আদালতে আসেন হুইল চেয়ারে। তার আশু মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিএনপি তিন দিনের কর্মসূচিও ঘোষণা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি নেতাদের বক্তব্য শুনে সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার চিকিৎসার জন্য আদালতের নির্দেশনা অনুযায়ী একটি বোর্ড গঠন করা হয়েছে, বোর্ডের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলছে। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিএনপি নেতারা উন্নত চিকিৎসার জন্য খালেদাকে ইউনাইটেড হাসপাতালে নিতে চান, কিন্তু যেহেতু আদালতের নির্দেশনা আছে তাই বোর্ড যা সিদ্ধান্ত নিবে তাই হবে।
পরীক্ষা নিরীক্ষাগুলো হয়তো আমাদের এই কারাগার অভ্যন্তরে করা সম্ভব হবে না, সেই জন্যই আমরা তাকে বঙ্গবন্ধু হাসপাতালে নিয়ে যেতে হবে, সেই জন্যই আমরা নিয়ে যাব।
বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার সুচিকিৎসা দেওয়া হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP-র বাংলাদেশ প্রতিনিধি রিচার্ড রেগান বলেছেন, কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য প্রতিদিন ১০ লক্ষ ডলার ব্যয় হচ্ছে। WFP প্রায় ৮.৫ লক্ষ রোহিঙ্গাকে সেবা দিচ্ছে। কক্সবাজার থেকে জানাচ্ছেন মোয়াজ্জেম হোসেন শাকিল।
দুপুরে কক্সবাজারের টেকনাফ উঞ্চিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ জনসংখ্যা তহবিল UNFPA এবং জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP-র যৌথ প্রকল্পে নারী নেতৃত্বাধীন কমিউনিটি সেন্টার উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। ক্যাম্পে ২০টি নারীবান্ধব স্থানের পাশাপাশি নারী নেতৃত্বাধীন কমিউনিটি সেন্টার স্থাপন করা হয়েছে। সেখানে ১,৩৫,০০০ নারীর সুরক্ষা ও ক্ষমতায়নের বিশেষ সেবা প্রদান করা হবে। অনুষ্ঠানে জাতিসংঘের জনসংখ্যা তহবিল UNFPA-র প্রতিনিধি ডক্টর আসা টর্কেলসন উপস্থিত ছিলেন। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা, কক্সবাজার।
ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল সুনীল লানবা বলেছেন, পাকিস্তান থেকে জঙ্গিরা সমুদ্রপথে ভারতের উপর হামলা চালানোর ছক কষেছে বলে তাদের কাছে সুনির্দিষ্ট খবর আছে। কলকাতা থেকে জানাচ্ছেন দীপঙ্কর চক্রবর্তী।
১০ বছর আগে ২৬/১১ মুম্বাইয়ে হামলার সময় হাফিজ সঈদের পাকিস্তান আশ্রিত জঙ্গি সংগঠন লস্কারে তৈবা ভারতের মাটিতে ঢুকেছিল জলপথে। পাকিস্তানের করাচি থেকে মুম্বাইয়ে ঢুকে হত্যালীলা চালায় একাধিক জঙ্গি। সেই একই ছকে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলো ফের ভারতের মাটিতে হামলার ছক কষছে, আজ এই দাবি করেছেন দেশের নৌসেনা প্রধান অ্যাডমিরাল সুনীল লানবা। মঙ্গলবার দিল্লিতে ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে আলোচনায় আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সামনে তিনি বলেছেন, পাকিস্তানে আশ্রিত জঙ্গি গোষ্ঠীগুলো ভারতকে নির্বিঘ্নে থাকতে দেবে না। ভারত পাকিস্তানের মধ্যে তারা শান্তি চায় না, সেই কারণেই তারা কাশ্মীরের পুলওয়ামায় আক্রমণ করেছে এবং আরও আক্রমণের জন্য তৈরি হচ্ছে। জলপথেও জঙ্গিরা ভারতের ওপর হামলা চালাবে বলে ভারতীয় নৌসেনা বাহিনীর কাছে নির্দিষ্ট খবর আছে, দাবি করেন অ্যাডমিরাল লাম্বা।
We also have reports of terrorists being trained to carry out attacks with various modus operandi, including through the medium of the sea.
তিনি বলেন, ওই জন্য তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তবে গত ১০ বছরে ভারত ও জলপথে অনেকটাই সুরক্ষিত করেছে, আমরা এখন যে কোনো হামলার জন্য প্রস্তুত। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী আগামী ১৫ মার্চ পশ্চিমবঙ্গে যাচ্ছেন। পশ্চিমবঙ্গ রাজ্য প্রদেশ কংগ্রেস একথা জানিয়েছে। কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
রাজ্যের উত্তরবঙ্গের মালদহ জেলা থেকেই দেশের আসন্ন লোকসভা ভোটের প্রচার শুরু করবেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী। সদ্য কংগ্রেস দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া মৌসুম নূরের কেন্দ্র উত্তর মালদহতেই প্রথম নির্বাচনী সভা করবেন রাহুল গান্ধী। যদিও লোকসভার রণকৌশল নিয়ে বেশ দ্বন্দ্বে রয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। রাজ্য কংগ্রেসের নেতারা সিপিএম এর সঙ্গে জোটের পক্ষে, অথচ আসন সমঝোতার জটিল অঙ্ক কিছুতেই সমাধান করা সম্ভব হচ্ছে না বলেই প্রদেশ কংগ্রেস সূত্রের খবর। এরই মধ্যে দলীয় কর্মীদের উজ্জীবিত করার লক্ষ্যে রাজ্যে আসছেন রাহুল গান্ধী। রাজ্যে এসে রাহুল গান্ধী কংগ্রেস কর্মীদের কি বার্তা দেন সেটাই দেখার অপেক্ষায় রাজ্যের রাজনৈতিক মহল। কারণ কেন্দ্রীয় স্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোট করে লড়ার কথা ইতিমধ্যে ঘোষণা করেছে কংগ্রেস। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনায় বিজেপি নেতা মুকুল রায়ের গ্রেপ্তারির ওপর স্থগিতাদেশের মেয়াদ আরও 8 সপ্তাহ বাড়িয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
পশ্চিমবঙ্গের নদিয়া জেলাতে বিজেপি নেতা মুকুল রায়ের ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে আদালতের পর্যবেক্ষণ। সামনে যতই ভোট থাকুক না কেন, মুকুল রায় জনপ্রতিনিধি হলেও আপাতত নদিয়া জেলায় ঢুকতে পারবেন না তিনি। এদিন একথা স্পষ্ট জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি মনোজিৎ মণ্ডলের ডিভিশন বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি আগামী 8 সপ্তাহ পর। এদিন রাজ্য সরকারের তরফে একটি রিপোর্টও পেশ করা হয়, তবে এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চাননি বিচারপতি। পুলিশকে নিজের মতো করে তদন্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। প্রসঙ্গত বলা যেতে পারে, গত 12 ফেব্রুয়ারি এই মামলায় আগাম জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভার সাংসদ তথা বিজেপি নেতা মুকুল রায়। মুকুল রায়ের দাবি, ঘটনাস্থলে সেদিন আমি ছিলামই না, কিভাবে আমার নাম তাতে জড়িয়ে গেল এটা চক্রান্ত। আমি সত্যজিৎকে চিনতাম কিন্তু আমার সঙ্গে এই ঘটনার কোনো যোগ নেই। মামলার শুনানি হয় গত 13 ফেব্রুয়ারি। হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি মনোজিৎ মণ্ডলের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় চলতি মাসের 26 তারিখ পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না মুকুল রায়কে। মুকুল রায়ের আবেদনের উপর শুনানিতে আগাম জামিন মঞ্জুর করে আদালত। গতকাল ফের এই মামলার শুনানি ছিল। আজ কলকাতা হাইকোর্ট মুকুল রায়ের গ্রেপ্তারির ওপর স্থগিতাদেশের মেয়াদ আরও 8 সপ্তাহ বাড়িয়ে দিয়েছে বলেই খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট সদস্যরা প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ব্যাপক তদন্ত শুরু করেছেন। 2016 সালের নির্বাচনী প্রচারাভিযান, তার ব্যবসা, ক্ষমতায় আরোহণ এবং প্রেসিডেন্ট থাকাকালে তার বিরুদ্ধে তদন্ত ঠেকাতে চেষ্টা করা হয়েছে কিনা এসব বিষয়ে তদন্ত করা হবে। প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটি 81 ব্যক্তিকে চিঠি পাঠিয়েছে। তাদের কাছ থেকে আগামী 2 সপ্তাহের মধ্যে ট্রাম্প সম্পর্কে বিভিন্ন বিষয়ে তথ্য এবং কাগজপত্র পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। কমিটি বলেছে, প্রেসিডেন্ট থাকাকালে গত 2 বছরে ট্রাম্প বিচার কাজে বাধা দিয়েছেন কিনা, দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার করেছেন কিনা এসব বিষয়ে তারা খতিয়ে দেখছেন। কংগ্রেসম্যান জেরাল্ড ন্যাডলার প্যানেলের সভাপতি হিসেবে ওই তদন্তের ঘোষণা দিতে গিয়ে বলেন, গত কয়েক বছরে প্রেসিডেন্ট ট্রাম্প প্রায় প্রতিদিন আমাদের আইন, নীতি, সাংবিধানিক নিয়মরীতির বিরুদ্ধে আক্রমণ করে তার জন্য জবাবদিহিতা এড়িয়ে গেছেন। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গত মাসের আত্মঘাতী বোমা হামলার জন্য ভারত যে জঙ্গি গোষ্ঠীকে দায়ী করছে তার নেতার 2 আত্মীয়সহ কয়েকজন সন্দেহভাজনকে পাকিস্তান কর্তৃপক্ষ আটক করেছে। পাকিস্তানের স্বরাষ্ট্র দপ্তর বলছে, জৈশ এ মোহাম্মদের নেতা মাসুদ আজহারের ভাই মুফতি আব্দুর রউফ সহ 44 জনকে সতর্কতামূলক আটকাধীন রাখা হয়েছে। আজহারের আরেকজন ঘনিষ্ঠ আত্মীয়কেও আটক করা হয়েছে। 14 ফেব্রুয়ারি আত্মঘাতী বোমা হামলায় অন্তত 40 জন ভারতীয় জওয়ান নিহত হয়। চীনের আইন প্রণেতাদের বার্ষিক অধিবেশনের প্রথম দিনে প্রধানমন্ত্রী লি কে কিয়াং দেশটির ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করবার জন্য পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। চীন এই বছর কর হ্রাস এবং প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধিসহ বিভিন্ন পদক্ষেপ নেবে। প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিংয়ে ন্যাশনাল পিপলস কংগ্রেসের বার্ষিক অধিবেশনের প্রথম দিনে ওইসব পদক্ষেপের ঘোষণা দেন। গবেষকরা বলছেন, স্টেম সেল চিকিৎসার মাধ্যমে এক ব্যক্তিকে এইচআইভি ভাইরাস মুক্ত করা সম্ভব হয়েছে। বিরল এক ধরনের বংশাণু বিভাজনের মাধ্যমে চিকিৎসকরা এক ব্যক্তির দেহের প্রতিরক্ষা ব্যবস্থা বদলে দেন এবং পরবর্তীতে তার দেহে এইচআইভি ভাইরাস খুঁজে পাওয়া যায়নি। গবেষকরা এক সম্মেলনে এই সাফল্যের ঘটনা তুলে ধরতে যাচ্ছেন। নেচার নামের একটি জার্নালে প্রকাশিত প্রবন্ধে প্রধান লেখক ইউনিভার্সিটি কলেজ লন্ডনের রবীন্দ্র গুপ্ত এক ব্যক্তিকে এইচআইভি মুক্ত বলে বর্ণনা করেন, যিনি গত 18 মাস ধরে এইচআইভি নিয়ন্ত্রণ করার ওষুধ বন্ধ রাখা সত্ত্বেও সুস্থ আছেন। এই ছিল বিশ্ব সংবাদ।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে এবং ফেসবুকে। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ক তদন্ত এবং বাণিজ্য সংক্রান্ত বিষয়ে সোমবার প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের শুরু করা প্রয়াসে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিয়ে আমাদের হোয়াইট হাউস সংবাদদাতা প্যাটসি ওয়াইদা কুসাইওয়ার রিপোর্ট থেকে তথ্য নিয়ে সৈয়দ মোহাম্মদুল্লাহর বিশ্লেষণ সহ এখন রিপোর্ট শুনুন সেলিম হোসেনের কাছে।
ধন্যবাদ সাবরিনা। যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ কিংবা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার সময় বা দায়িত্ব গ্রহণের পর রাশিয়ার সঙ্গে সম্পর্ক বিষয় নিয়ে কোনো অনৈতিক কাজের সঙ্গে জড়িত থাকার কথা বরাবরই অস্বীকার করে আসছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দায়িত্বের ঘটনাবহুল 2 বছর পার করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সামনের দিনগুলো আরও ঘটনাবহুল জটিল হবে এমন ধারণা রাজনীতি সংশ্লিষ্টদের। হাউসে জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান জেরি নাডলার এ প্রসঙ্গে কথা বলেন।
We'll do everything we can to get whatever evidence. We are starting this investigation.
সোমবার হাউস জুডিশিয়ারি কমিটি তদন্ত শুরু করার ঘোষণা দিয়ে এ সংক্রান্ত দলিল দস্তাবেজ জোগাড় শুরু করেছে ট্রাম্প প্রশাসনের মধ্যে থেকে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোয়েন, 2 পুত্র এরিক এবং ডন জুনিয়র এবং জামাই জারেড কুশনার সহ বিভিন্ন পরিবারের সদস্য ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছে নানান ধরনের কাগজপত্র এবং দলিল দস্তাবেজ পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে ওই কমিটির তরফ থেকে। বিচার কার্যে বাধা প্রদান, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার সহ নানান অভিযোগ তদন্ত হচ্ছে এর সঙ্গে। হোয়াইট হাউস বলছে এ সম্পর্কে যথাসময়ে বক্তব্য দেওয়া হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে মন্তব্য করেছেন।
I cooperate all the time with everybody. And you know the beautiful thing? No collusion, it's all a hoax.
President Trump bolchilen, ami shob shomoy shokoler shongei Russiay hostokkhep bishoye todonte shohojogita kore aschi korbo. Sobcheye bhalo bishoy hocche kono gondogol nei, kono gopon athat nei ei bishoye. Shobi bhauta. 2016 saler nirbachone Russiar hostokkhep bishoyok obhijoge tar sompriktir kotha borabori oshikar korechen tini. হাউস জুডিশিয়ারি কমিটি একটি শক্তিশালী কমিটি যার হাতে রয়েছে ইম্পিচমেন্ট প্রক্রিয়ার মতো ক্ষমতাও। প্রেসিডেন্ট নিক্সন, প্রেসিডেন্ট বিল ক্লিনটনের বিরুদ্ধে বিচার প্রক্রিয়ায় বাধা প্রদান এবং ক্ষমতায় অপব্যবহারের তদন্ত করেছিল হাউস জুডিশিয়ারি কমিটি। তবে এবারের তদন্ত ইম্পিচমেন্টের প্রক্রিয়ার জন্য নয়। সেন্টার অফ আমেরিকান প্রোগ্রেসের বিশ্লেষক জেরেমি ভেনুক এ নিয়ে কথা বলেন।
Whether this becomes a scandal for Donald Trump on the proportions of Watergate, the only scandal that has actually forced a president to leave office prematurely, remains to be seen as to what occurs in those public hearings.
তিনি বলছিলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসের একমাত্র ঘটনা ছিল ওয়াটারগেট কেলেঙ্কারি, যাতে প্রেসিডেন্টকে ক্ষমতা ছাড়তে হয়েছিল ওই জুডিশিয়ারি কমিটির তদন্তের মাধ্যমে দেয়া রিপোর্টের কারণে। প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে এইসব অভিযোগ সেই তুলনায় তেমন গুরুতর না হলেও যেসব শুনানি চলছে এটিকে ঘিরে তা শেষ না হওয়া অবধি তেমন কিছু বলা কঠিন। বিশেষ কৌঁসুলি রবার্ট মুলার রাশিয়া বিষয়ক যে তদন্ত করছেন, যার রিপোর্ট অচিরেই প্রকাশ পাবে বলে আশা করা হচ্ছে, তার সঙ্গে এই হাউস জুডিশিয়ারি কমিটি তদন্তের তেমন কোনো সম্পর্ক নেই। আমেরিকান ইউনিভার্সিটি প্রেসিডেন্সিয়াল হিস্টোরিয়ান অ্যালান লিচম্যান এ প্রসঙ্গে কথা বলেন।
What might come out in this report about conspiracy with the Russians? There's certainly a lot of smoke, remains to be seen if there's fire.
বলছিলেন, আমরা জানি না এই তদন্তে রাশিয়া বিষয়ক ষড়যন্ত্র সম্পর্কে কি বেরিয়ে আসবে। অবশ্যই অনেক ধূম্রজাল রয়েছে, দেখা যাক কোনো আগুন বেরোয় কিনা। গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোয়েনের শুনানিতে নানান চমকপ্রদ বিষয় বেরিয়ে আসার পর এই হাউস জুডিশিয়ারি কমিটির তদন্ত শুরুর ঘোষণা যেন একটি আকস্মিক বিদ্যুতের চমক, কারণ মাইকেল কোয়েন স্পষ্টভাবে পরিষ্কার করেই বলেছেন ট্রাম্পকে রক্ষার জন্য কোনো কথা আর তিনি বলবেন না। মাইকেল কোয়েন:
Everybody's job at the Trump organization is to protect Mr. Trump. Every day, most of us knew we were coming in and we were going to lie for him on something. And that became the norm. And that's exactly what's happening.
তিনি বলছিলেন ট্রাম্প প্রতিষ্ঠানগুলোতে সকলের প্রতিদিনের দায়িত্বই হচ্ছে তাকে রক্ষা করা। আমরা সবাই জানি আমরা আসছি যাচ্ছি এবং মিথ্যাচার করে চলছি। এটি নিয়ম হয়ে দাঁড়িয়েছে দেশে, দেশের প্রশাসনেও যেন তাই ঘটছে। এসব ছাড়াও রয়েছে আদালতের তদন্ত, নিউ ইয়র্ক, নিউ জার্সি, ওয়াশিংটন ডিসিতে ভিন্ন ভিন্ন তদন্ত হচ্ছে। নিউ ইয়র্ক থেকে বিষয়ে আমাদের সঙ্গে কথা বলবার জন্য সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ যুক্ত হয়েছেন। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
আমার ধারণা আপনি কিছুটা শুনেছেন, আমি যে রিপোর্টটি পড়লাম আমাদের এক সহকর্মী হোয়াইট হাউস করেসপন্ডেন্ট প্যাটসি ওয়াইদা কুসাওয়ারা, তার রিপোর্টে তিনি যা উল্লেখ করলেন তার ভিত্তিতে শেষ কথা যেটি বললাম যে মাইকেল কোয়েনের তদন্তের পরপর হাউস জুডিশিয়ারি কমিটির এই তদন্তের ঘোষণাটি একটি বড় বিদ্যুতের চমকের মতো, কি হতে পারে ভবিষ্যতে?
ভবিষ্যতে কি হতে পারে সেটা এই মুহূর্তে নিশ্চিত করে বলা মুশকিল, তবে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য অস্বস্তিকর নানা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বারবার যেটা অনেকে ইমপিচমেন্টের কথা বলছেন সেটা এখনো সুদূর পারা হতো, না হলেও অবশ্যম্ভাবে এটা বলা যায় না, কিন্তু এমনিতে নানা অস্বস্তিকর তথ্য এমনকি বেআইনি কর্মকাণ্ডের তথ্য বেরিয়ে আসতে পারে। মাইকেল কোয়েন যিনি তার ব্যক্তিগত আইনজীবী ছিলেন, তিনি বেশ কয়েক মাস আগেই সরকারি তদন্তকারীদের মেলার ইনভেস্টিগেশন ইত্যাদির সাথে যোগাযোগ করে তার আগের অবস্থান প্রত্যাহার করে নিয়ে আগে কংগ্রেসে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে তিনি যে সমস্ত সাফাই দিয়েছিলেন সেগুলোকে তিনি নিজেই বলেছেন সেগুলো মিথ্যা কথা বলেছিলাম তাকে রক্ষা করার জন্য, তার থেকে তিনি সরে এসেছেন। কিন্তু এখন তিনি যেটা বলছেন, তিনি অলরেডি তাকে কনভিক্ট করা হয়েছে, দোষী সাব্যস্ত করা হয়েছে মিথ্যা কথা বলার জন্য, ফলে তার এই
জি এই হাউস জুডিশিয়ারি কমিটির তদন্তে যেসব উল্লেখযোগ্য ঘটনা ঘটতে পারে বা যে বিষয় বেরিয়ে আসতে পারে তার মধ্যে রয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের পরিবারের সদস্যদের, তার দুই পুত্র এবং তার জামাই সহ বিভিন্ন মানুষের কাছ থেকে তথ্য পাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে, তারা সেসব তথ্য পাঠাবেন এবং হাউস জুডিশিয়ারি কমিটির তদন্তে আরও অনেক বিষয় হয়তো সামনের দিনগুলোতে বেরিয়ে আসবে। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকের সময় আমাদের সংক্ষিপ্ত অন্যান্য রিপোর্টের জন্য আজকের মতো বিদায় নিচ্ছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।
ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধ পরিস্থিতি এখনও টানটান রয়েছে, এই বিষয়টি নিয়ে ওয়াশিংটন স্টুডিও থেকে তাহিরা কিবরে এখন কথা বলছেন আমাদের কলকাতার সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে।
গত 14 ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ এর কনভয়ের উপরে জঙ্গি হামলার পর থেকেই দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে, ভারত এবং পাকিস্তানের মধ্যে, যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং প্রতিদিনই উত্তেজনার পারদ একটু একটু করে বাড়ছে। দীপঙ্কর চক্রবর্তী, এই মুহূর্তে পরিস্থিতি ঠিক কীরকম এবং সর্বশেষ খবর অনুযায়ী আশার আলো অথবা মেঘের ঘনঘটা কোনটা মনে হচ্ছে, একটু বিস্তারিত বলবেন?
আশার আলো যেমন দেখা যাচ্ছে বলে মনে হয়েছিল, সেই সঙ্গে আশঙ্কার মেঘটাও দেখা যাচ্ছে, সেটাও খুব অস্থির একটা ব্যাপার চলছে। আশার আলোটা আগে বলি, সেটা হচ্ছে যে প্রথমেই ধরা হয়েছিল, শোনা গিয়েছিল যে ভারতের চাপে পড়ে মাসুদ আজাহারের যে দল আছে তার যে বড় দুটি মাথা, তার ভাই এবং তার ছেলে দুজনকেই গ্রেপ্তার করেছে এবং সেই সঙ্গে আরো 42 জন জৈশ-ই মোহাম্মদের সক্রিয় কর্মীকে পাকিস্তান গ্রেপ্তার করেছে, এটা শোনা গিয়েছিল। কিন্তু তার কিছুক্ষণ পরে শোনা গেল যে ওটা গ্রেপ্তার নয়, ওটা হচ্ছে সতর্কতামূলক ভাবে তাদের আটক করা হয়েছে। তো এই জিনিসটা আসলে আর কিছু না, আমাদের এখানে অনেকেই বলছেন যারা এই বিষয়টা ভালো করে জানেন, বহুদিন ধরে যারা জানেন, প্রাক্তন জেনারেল শঙ্কর চৌধুরী তিনি বলেছেন যে এটা পাকিস্তানের একটা পুরনো চাল, যখনই কোন একটা বিষয় নিয়ে খুব হই হই হয়, সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়, তখন ওরা কয়েকজনকে করে রেখে দেয় তাদের সেফ কাস্টডিতে, এবং সেইখানে যাতে অন্য কেউ কোনো ঝামেলা না করতে পারে। কথায় বললো যে আমরা গ্রেপ্তার করেছি, কিন্তু আসলে তাদের বেশ ভালোভাবেই রাখা হয়েছে। সুতরাং সেটা গ্রেপ্তার নয়, যেটা আশার আলো বলে দেখা দিয়েছিল সেটা আসলে আশা নয়, আশঙ্কারই ব্যাপার। আরেকটা আশঙ্কার ঘটনা ঘটেছে আজকে, সেটা হচ্ছে ভারতের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল লানবা, তিনি বলেছেন যে জলপথে পাকিস্তানি জঙ্গিরা ভারতের উপর আক্রমণ চালানোর একটা ছক কষেছে, এবং সেটা বেশ একটা ভালো রকম তথ্য তার কাছে আছে। সুতরাং এই ব্যাপারটা জানার পর থেকে আরেকটা অসুবিধা হয়েছে, সেটা হচ্ছে যে আকাশপথে তো হচ্ছিলই, সেটা হচ্ছে পাকিস্তানি বিমান বাহিনী চলে আসছিল, আর ভারতীয় বিমান বাহিনীও তার জবাব দিয়েছে, কিন্তু যেটা যেটা জলপথে আসছে সেটা কিন্তু পাকিস্তানি নৌবহর নয়, সেটা জঙ্গিরা কিছু একটা করতে যাচ্ছে, এবং জঙ্গিদের কোনো বিশ্বাস করা যায় না, যেহেতু তারা যে কোনো সময় এই যে প্রক্সি ওয়ার যেটা, তাতে তো তাদের কোনো জবাব দিয়ে করতে হয় না। সুতরাং এই জিনিসটা আবার একটা আশঙ্কার মেঘ, যেটাকে আমরা বলছি সেটা
জমে উঠছে আশঙ্কা। তো আপনি যেরকমটি বলছিলেন যে আশার আলো, আমরা দেখেছি যে ভারতীয় একটা সেনাবাহিনীর কর্মকর্তা অভিনন্দন বর্তমানকে পাকিস্তান ছেড়ে দিয়েছে এবং ভারতের কাছে হস্তান্তর করেছে, এটা একটা উল্লেখযোগ্য দিক, তাই নয় কি?
এটা তো এটা উল্লেখযোগ্য দিক যেমন তেমন, আবার আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কার্গিল ওয়ারের সময় একজন কালিয়া বলে একজন ভারতীয় অফিসার, তাকে ওরা ধরে নিয়ে গেছিল এবং তাকে তারা নৃশংসভাবে খুন করে তার মিউটিলেটেড বডি, ছিন্ন বিচ্ছিন্ন দেহ তারা পাঠিয়েছিল। এইবারে একে নিয়ে সেটা করতে পারেনি, কারণ একটা বিশাল আন্তর্জাতিক চাপের সৃষ্টি হয়েছিল। সুতরাং এইটাকে আমি আশার আলো ঠিক বলতে পারছি না, কারণ এর উপর যথেষ্ট মানসিক অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, এবং তাকে অনেক রকম ভাবে চেষ্টা করা হয়েছে তার মুখ দিয়ে নানা রকম কথা বার করতে। তবে হ্যাঁ, এখন যদি বলা যায় যে ইনি তো বেঁচে ফিরেছেন, তাহলে সেটা আশার কথা অবশ্যই।
আর একই সূত্রে আমরা বলতে পারি যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যে বারবার আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর কথা বলছেন, ভারত সেটা কিভাবে নিচ্ছে, সে বিষয়টি একটু আলোকপাত করুন।
হ্যাঁ, ভারত কিভাবে নিচ্ছে মানে ইমরান খানকে ভারত ঠিক বিশ্বাস করতে পারছে না। তার কারণ হচ্ছে ইমরান খান এই প্রথম, এর আগে তার যতবার তিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন তার জামানত জব্দ হয়ে গেছিল, পাকিস্তান পিপুলস পার্টি বা এই এর নওয়াজ শরীফের দল, যে তার পেছনে বিশাল একটা যাকে বলে সত্যিকারের দল রয়েছে, এর পেছনে কিন্তু সেই অর্থে দল নেই। একে সত্যিকারের অর্থে আমরা সকলেই জানি যে পাকিস্তানি সেনাবাহিনী একজন ইয়েসম্যান হিসেবে ইমরান খানকে বসিয়ে দিয়েছে। ইমরান খান এমনিতে যতই ভালো কথা বলুন বা ভালো মানুষ হন না কেন, তিনি একজন ক্রিকেটার, তিনি একজন প্রথম শ্রেণীর ক্রিকেটার ছিলেন, তাকে তার চেহারা এত সুন্দর যে প্রত্যেকে তাকে দেখে মুগ্ধ হয়ে যায়, এবং তার কথাবার্তাও খুব সুন্দর, কারণ তিনি অত্যন্ত প্রগতিশীল মনের উদারপন্থী মানুষ। কিন্তু মুশকিলটা হচ্ছে যে তিনি ভালো ভালো কথা বললেও সেগুলো বিশ্বাস করা যাচ্ছে না, এই জন্য যে তিনি অ্যাকচুয়ালি পাকিস্তানি সেনাবাহিনীর হাতে বন্দী, সেই অর্থে বন্দী মানে নজর বন্দী, তিনি এমন কিছু করতে পারেন না বা এমন কিছু বলতে পারেন না যাতে করে সেটা তার মানে সেটা লোকে মানতে বাধ্য হয়।
আমরা নানাভাবে দেখেছি যে ভারতীয় উপমহাদেশের বাইরে আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক সময়ে আমরা দেখেছি যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আর যুদ্ধ হয়নি, যুদ্ধ এড়ানো গেছে। এই ক্ষেত্রে ভারত পাকিস্তান ক্ষেত্রে আন্তর্জাতিক চাপ বাড়ছে, এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব।
আমি আমি আগে হ্যাঁ ঠিক ভালো কথাই বলেছো, আমি এই ভারতীয় উপমন্ত্রীর বাইরে যেটা আন্তর্জাতিক ক্ষেত্রে যেটা বললে অনেক জায়গাতেই অনেকভাবে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটা মনে পড়ছে সেটা হচ্ছে 1962 সালে অক্টোবরে, যেটাকে অক্টোবর স্ট্যান্ড অফ বলা হয়, সে অক্টোবর ক্রাইসিস বলা হয়, সেটা হচ্ছে ভারত আমেরিকা যুক্তরাষ্ট্র এবং রাশিয়া, সোভিয়েত রাশিয়া তখন ছিল, সোভিয়েত ইউনিয়ন বলা হতো, ক্রুশ্চেভ এবং ওদিকে ক্রুশ্চেভ এদিকে নিকিতা ক্রুশ্চেভ আর এদিকে হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন তখন জন কেনেডি, এদের মধ্যে একটা 13 দিনের একটা স্ট্যান্ড অফ হয়েছিল
একেবারে কিউবার কাছাকাছি, মানে ভীষণ উত্তেজনাকর পরিস্থিতি ছিল এবং মনে করা হচ্ছিল যে মিসাইল ছাড়া হবে, এই হলো সেই।
হ্যাঁ দুটো আমি ওইটা বলছি যে দুটো পরমাণু
শক্তিধর,
সবচেয়ে শক্তিশালী পরমাণু শক্তিধর দেশ, তারা যখন ওই রকম জায়গায় দাঁড়িয়েছিল এবং জন কেনেডি পরে স্বীকার করেছেন যে যুদ্ধের চান্স ছিল 3/1, তার মানে 2 ভাগ হয়তো যুদ্ধ নাও হতে পারে কিন্তু 1 ভাগ হতেও পারে, এবং সেটা হলে কি ভয়ানক হতো, শেষ পর্যন্ত ক্রুশ্চেভ বাস্তব পরিস্থিতি
দিয়েছিলেন
বলে এটা আর হয়ে ওঠেনি কিন্তু হতেই পারতো। সুতরাং সেই ধরনের ওটা যুদ্ধ সেইভাবে এড়ানো গিয়েছে, কিন্তু এখন এখন হয়তো যুদ্ধ পরিস্থিতি এড়ানো সম্ভব হবে, এখনো আশা যে যায়নি তা না, কিন্তু এটা বেশ কঠিন অবস্থা একটা চলছে।
তবে এই মুহূর্তে কিন্তু বলা যেতে পারে যে সেনাবাহিনীর ইনভলভমেন্ট ছাড়াও আপনি যে বিষয়টি একটু আগে বলেছেন যে সন্ত্রাসীদের একটা হামলা, আমরা ইতিহাস থেকে, আমরা খুব নিকট ইতিহাস থেকে দেখতে পাই বোম্বে হামলা হয়েছে এবং নানা রকম জৈশি মোহাম্মদ নানা রকম হামলা চালিয়েছে, তো সেই ক্ষেত্রে
একটা লস্করিতে
জি খুব সাম্প্রতিক সময়ে হ্যাঁ কয়েক বছরের মধ্যেই হয়েছে, তো সেই ক্ষেত্রে একটা তো আশঙ্কা রয়েই গেছে। সে যাই হোক, তো আপনি আপনার কথা আমরা শুনলাম, তবে আপনি তো ভারতীয় সাবেক বিমান বাহিনীর সাবেক একজন প্রথম সারির কর্মকর্তা অফিসার সৌভিক রায়ের সঙ্গে কথা বলেছেন, তো সেই মন্তব্য অথবা তার মন্তব্য শুনে আপনার সঙ্গে আবার আমরা কথা বলি।
হ্যাঁ, তিনি আসলে উনি হচ্ছেন এয়ার ভাইস মার্শাল রিটায়ার্ড, তিনি ছিলেন মানে রিটায়ার করার আগে পর্যন্ত তো উনি কোনো কথা বলতে পারতেন না, তো ওকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে ভারতীয় বিমানবাহিনী বা ভারতীয় সেনাবাহিনী এই মুহূর্তে কতটা তৈরি, অন্তত আক্রমণ ঠেকানোর জন্য কতটা তৈরি, এবং ইমরান খানকে আমরা এইমাত্র যেই কথা বলছিলাম প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানকে কতটা বিশ্বাস করা যায় যে তিনি সত্যিকারের কতটা ভালো করতে পারবেন দুদেশের উত্তেজনা প্রশমনের ব্যাপারে। তিনি যা বলেন আমরা একটু শুনছি।
প্রথমেই বলি, আমরা অ্যাসুরেন্স দিতে পারি যে আমাদের ক্ষমতা আছে মিলিটারিলি অ্যাক্ট করার, বেসিকিং রেসপন্স দেওয়ার জন্য কোন পাওয়ার রেজিম পাকিস্তানে রয়েছে, আমাদের প্ল্যান তৈরি আছে, সার্জিক্যাল স্ট্রাইক যা হয়েছিল তারই একটা। ইমরান খানের সাথে ফ্লাইও করেছি, নিয়েছি, বলতে পারি যে উনি খুব ক্লিয়ার কম্পিটিটর ক্রিকেট ফিল্ডে এবং বাইরে। আমার মনে হয় এই অ্যাটিটিউডটা ম্যানিফেস্ট করবে দেশ চালানোর সময়, মিলিটারি ইনফ্লুয়েন্স তো থাকবেই। এই মুহূর্তে যা পিসফুল রেটরিক শোনা যাচ্ছে সেগুলোকে ভবিষ্যতে উনি কনক্রিট অ্যাকশনে ট্রান্সলেট করবেন কিনা সেটা এখন বলা একটু প্রিজাম্পশাস হয়ে পড়ছে। আমার মনে হয় যে পাকিস্তানের সাইকি থেকে পাস্টের মিলিটারি ইস্যুসকে ভুলিয়ে নিউজফুল পিসফুল কোএক্সিস্টেন্সকে ভাবা উচিত। অ্যাজ আ লিডার ইমরান খান এই অ্যাপ্রোচটা ওনাকে নিতে হবে, করতে পারেন, করবেন কিনা টাইম উইল টেল। যদি জার্মানি ইউনাইট করতে পারে আর নর্থ কোরিয়া এখন যেভাবে চলার চেষ্টা করছে, অ্যাজ আ মিলিটারি ম্যান আমি মনে করি পাকিস্তানের একটা ওয়ার্কেবল স্টেটাস কো পজিশন এক্সপেক্ট করে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা করা উচিত দু দেশের উন্নতির জন্য।
আমরা শুনলাম সৌভিক রায় যেটা বললেন, আমার মনে হয় আমরা যেই সব কথা বলছিলাম এখন সেটা কিন্তু একটা মোটামুটি ভাবে ওর কথাতেও তার একটা
প্রতিফলন ঘটেছে। সেই তো দীপঙ্কর চক্রবর্তী, আমাদের সময় তো প্রায় শেষ হয়ে আসলো, তো আপনার কাছে ছোট্ট করে আমি জানতে চাই যে রাজনৈতিক ডামাডল যাই হোক না কেন এই দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে, কিন্তু আমরা সবসময় দেখেছি যে এই দুই রাষ্ট্রের মধ্যে সাংস্কৃতিক অঙ্গন এবং ক্রীড়া অঙ্গনের এই যে লেনদেন, এই যে সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক বরাবরই থেকেছে, এবার যেন রাজনীতিবিদরা জোরে সোরেই বলছেন যে একদম এই লেনদেন বন্ধ করে দিতে হবে, তো সে সম্পর্কে
হ্যাঁ ঠিকই বলেছ। আসলে একটা আরেকটা যেটা খুব সাংঘাতিক হয়েছে সেটা হচ্ছে যে অনেকটা এ হয়েছে যে ক্রীড়াঙ্গন থেকে যে সমস্ত আমাদের এখানে ইডেন গার্ডেনে একটা খুব সুন্দর একটা প্রদর্শনী হল আছে যেখানে পৃথিবীর সমস্ত বিখ্যাত ক্রিকেটারদের ছবি রাখা রয়েছে এবং তাদের একটু একটু করে পরিচিতি রয়েছে, সেখানে পাকিস্তানের এই ইমরান খান, আকরাম খান এদের সব ছবি রয়েছে, কারণ এরা লেজেন্ডারি ক্রিকেটার। তো সেখানে নানান জায়গা থেকে চাপ আসছে, বিজেপি হিন্দুত্ববাদী দল তারা পাকিস্তান বিরোধিতা করে এখন একটা বিরাট একটা এগিয়ে যাওয়ার পথে চলবে ভাবছে, তারা বলেছিল যে এইসব ছবি ছড়াতে হবে। তো সৌরভ গাঙ্গুলি, তিনি এখন সিএবির প্রধান এখানে কলকাতায়, তিনি বলেছেন আজ যেখানে যা হোক আমরা ডিসিশন নিচ্ছি এদের ছবি থাকবে, এরা রাজনৈতিক দিক থেকে কি করেছেন সেটা আমাদের বিচার্য নয়, ইনি এরা খেলোয়াড় হিসেবে কি করেছেন সেটাই আমাদের কাছে বিচার্য। এই ধরনের স্ট্যান্ড যদি কেউ নিতে পারে সেটা সৌরভ গাঙ্গুলির মতন মানুষই নিতে পারবে, এবং সেটা কলকাতায় নেওয়ার অনেক সহজ উপায় আছে, কারণ কলকাতা অনেক বেশি উদারপন্থী এইসব দিক থেকে, কলকাতা বা পশ্চিমবঙ্গ আমি বলবো অনেক বেশি উদারপন্থী। অন্যান্য জায়গায় যেসব ধরনের ঘটনা ঘটেছে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে সেই ধরনের হয়নি, বিজেপি একটা গন্ডগোল বাঁধানোর চেষ্টা করছে কিন্তু এখন অব্দি সেরকম ভাবে সফল হয়ে ওঠেনি। সুতরাং আমার মনে হয় যে এই যে এটা ক্রীড়াঙ্গনের কথা বললাম, তাছাড়াও পাকিস্তানি গায়ককে যাদের আমরা এত এত গান শুনতে যাই, যাদের আমরা গায়ক হিসেবে করি ভালো।
দীপঙ্কর চক্রবর্তী, আসলে আমাদের হাতে একদম সময় নেই আমরা এই বিষয়টি নিয়ে আবারও আলোচনা করতে পারি, তবে দুদেশের মধ্যে শান্তি ফিরে আসুক এটাই আমাদের কাম্য। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের উৎপাদনশীল খাত অর্থাৎ কলকারখানার 45% বেশি শ্রমিককে সপ্তাহে 48 ঘন্টার বেশি শ্রম দিতে হয়। ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
সম্প্রতি প্রকাশিত ILO এর ওয়ার্ল্ড এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল আউটলুক 2019 শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়েছে প্রতিযোগী ও সমপর্যায়ের অর্থনীতির দেশ কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মিয়ানমার, মঙ্গোলিয়া এবং ভিয়েতনামে এ হার কম। এবারের প্রতিবেদনে সমগ্র বিশ্বের শ্রমিকের কর্মসংস্থানের মানের উপর জোর দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে নিম্নমানের কর্মসংস্থান বৈশ্বিক শ্রমবাজারের জন্য এখন মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যার ফলে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ নিম্নমানের কাজ করতে বাধ্য হচ্ছেন। এ কারণে 2018 সালে বিশ্বজুড়ে 330 কোটি কর্মরত মানুষের আর্থিক নিরাপত্তা ছিল না বলে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে তারা সমান সুযোগ পাননি এবং পর্যাপ্ত পণ্য ও সেবা কেনার সক্ষমতা তাদের ছিল না। শ্রমিকদের বড় অংশই এখন চাকরির নিরাপত্তা, লিখিত চুক্তি এবং আয়ের স্থিতিশীলতার অভাবে ভুগে থাকেন। এ বিষয়ে বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশনের সভাপতি রুহুল আমিন ভয়েস অফ আমেরিকার সাথে কথা বলেছেন। তাকে প্রশ্ন ছিল বাংলাদেশের শ্রমিকদের নির্ধারিত সময়ের চেয়েও কেন বেশি শ্রম দিতে হচ্ছে।
বাংলাদেশের শতকরা 45% শ্রমিকরা সপ্তাহে 48 ঘন্টার বেশি সময় শ্রম দেয়, এ কথাটা আইএলওর পরিসংখ্যানে চেয়েও আসলে সংখ্যাটা আরো যথেষ্ট বেশি আমরা মনে করি। ন্যাশনালাইজড ইন্ডাস্ট্রি ব্যতীত প্রাইভেট সেক্টরের সকল শিল্প খাতে শিল্প শ্রমিকরাই অনেক অনেক বেশি সময় কাজ করতে বাধ্য হয় এবং সেটি সপ্তাহে 70-80 ঘন্টা পর্যন্ত হয়ে থাকে। আইনে সপ্তাহে 48 ঘন্টা কাজ করার নিয়ম থাকলেও মালিকরা আইন উপেক্ষা করে শ্রমিকদের এতটা সময় কাজ করাতে বাধ্য করে এবং কোন কোন ক্ষেত্রে শ্রমিকরাও অধিক সময় কাজ করতে বাধ্য হয় এই কারণে যে তাদের মজুরি এতটা কম যে মজুরি আট ঘন্টা কাজের মজুরি দিয়ে তাদের জীবন চলে না, সংসার চলে না, এই জন্য তারা অতিরিক্ত সময় কাজ করতে বাধ্য হয়।
আপনি বলেছেন কলকারখানার মালিকরা আইনকে উপেক্ষা করে শ্রমিকদের দিয়ে বেশি কাজ করিয়ে নিচ্ছেন এবং শ্রমিকরাও কম মজুরি পাওয়ার কারণে অতিরিক্ত সময় কাজ করছেন। শ্রমিকদের এই সমস্যা নিরসনে সরকার কি কোনো পদক্ষেপ নিয়েছে বা নিচ্ছে বলে আপনার জানা আছে?
আপনার মালিকদের প্রতিনিয়ত আইন না মানার প্রবণতা এদেশে ব্যাপক। অনেক ইন্ডাস্ট্রির মালিক নিজেরা মনে করেন যে আমার এখানে আবার আইনটা কি, আমি মজুরি দিয়ে কাজ করাই, আমার ইন্ডাস্ট্রি, আমার কারখানা, আবার আইনটা কিসের? আর সরকারের দপ্তরগুলো মনে করে যে বড় বড় ক্ষমতাসীন লোকের, পাওয়ারফুল লোকের ইন্ডাস্ট্রি আছে, শিল্প আছে, ব্যবসা আছে, তাদের বিরুদ্ধে মামলা করতে যাওয়া বিপজ্জনক এবং তারা বিভিন্ন কারণেই তাদের নৈতিকতার বিষয়টি এর মধ্যে আছে, তারা তেমন চাপ প্রয়োগ করেন না, মামলা মোকদ্দমা করেন না। তারা যে মামলাগুলো করেন লেবার কোর্টে আপনার, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে রেকর্ড রেজিস্টার সম্পর্কিত, এই রেকর্ড রাখেন নাই, রেজিস্টার রাখেন নাই, এইসব সম্পর্কিত। সরকারের তরফ থেকেও ইন্সপেকশন ডিপার্টমেন্টই হইল এই ব্যাপারে সরকারের সরকার, সেই ইন্সপেকশন ডিপার্টমেন্টের আগে লোকজন কম ছিল, এখন লোকজন যথেষ্ট, কিন্তু তেমন কোন আইন প্রয়োগের জন্য মালিকদের প্রেশার দেয়া, প্রাথমিকভাবে আইনটা প্রয়োগ করার দায়িত্ব মালিকের, সেইভাবে প্রয়োগ করার জন্য মালিকদের প্রতি সরকারের দপ্তরগুলো আন্তরিক নয়।
এই সমস্যার সমাধানে আপনারা অর্থাৎ শ্রমিক সংগঠনগুলো কি করছেন?
আমরা শ্রমিকদের সমস্যার সমাধানের জন্য মজুরি বৃদ্ধি বলেন, কাজের মান উন্নয়নের কথা বলেন, প্রত্যেকটা বিষয়ে শ্রমিকদের স্বার্থে কাজ করার জন্য আমরা চেষ্টা করি এবং সময়ে সময়ে সরকারের সাথে যে আলোচনা হচ্ছে না, ব্যান দরবার হচ্ছে না তা না, প্রায়শই আপনি দেখবেন যে প্রায়শই আলোচনা হয়ে থাকে, বৈঠক হয়ে থাকে এবং সমঝোতা স্মারকও সাক্ষর হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো কাগজপত্রের মধ্যেই সীমাবদ্ধ থাকে, আগায় না, কার্যকর হওয়ার দিকে সেগুলি খুব কম আগায় এবং ওভারটাইমের ব্যাপারটায় গভর্নমেন্টের সাথে এটা কন্ট্রোল রাখার জন্য, কম ঘন্টা কন্ট্রোল রাখার জন্য আমাদের প্রেশারটা অন্যান্য বিষয়ের চেয়ে বেশ কম। আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি ট্রেড ইউনিয়নের উপর, আমরা মনে করি প্রত্যেক কারখানায় যেখানে ট্রেড ইউনিয়ন হওয়ার উপযুক্ত সেখানে কারখানা বেসিসে ট্রেড ইউনিয়ন থাকলে এই ট্রেড ইউনিয়ন গুলো নিজেদের সদস্যদের অর্থাৎ কারখানার শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য ভালো ভূমিকা রাখতে পারবে, তারা দায়িত্ব পালন করতে পারবে, কাজ করতে পারবে।
আপনি বলেছেন শ্রমিকরা জীবন জীবিকার তাগিদে অতিরিক্ত সময় কাজ করতে হয়, এর ফলে শ্রমিকদের ওপর কি কোনো প্রভাব পড়ছে বলে আপনি মনে করেন?
অতিরিক্ত কাজ করার কারণে শ্রমিকদের আট ঘন্টা কাজ, আট ঘন্টা বিশ্রাম, আট ঘন্টা বিনোদন বা প্রয়োজনীয় কাজ ছাড়া, সেই নিয়মটা তারা মানতে পারছে না। তারা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজ করার পরে তারা উপযুক্ত বিশ্রাম পাচ্ছেন না, বিনোদনের তো কোনো সুযোগই নেই, এই একটি বিষয়। আরেকটি বিষয় হলো এত বেশি সময় কাজ করার কারণে ষাট বছর পর্যন্ত বর্তমান আইনে আছে যে একজন শ্রমিক ষাট বছর বয়সে অবসরে যাবে, এখন তাহলে সে বিয়াল্লিশ বছর কাজ করতে পারে, কিন্তু সে যেহেতু কোনো অতিরিক্ত সময় কাজ করে সপ্তাহে সত্তর আশি ঘন্টা কাজ করে, সেই কারণে তিনি বিয়াল্লিশ বছর আর কর্মক্ষম থাকেন না। আপনি বিশ পঁচিশ বছর কাজ করার পরে তার পক্ষে আর ভারী কাজ করা সম্ভব হয় না, এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো সে প্রয়োজনীয় খাবারও পাচ্ছে না, তার যা চিকিৎসা দরকার সেই চিকিৎসাটা বা স্বাস্থ্য সেবাটা তিনি পাচ্ছেন না, থাকার যে জায়গাটা সেই জায়গাটা অস্বাস্থ্যকর, স্বেচ্ছাতে জায়গায় তিনি থাকেন সেটাও তার জন্য ক্ষতিকর, সবকিছুই হলো তার উপযুক্ত পারিশ্রমিক না থাকার কারণে তার এ সমস্ত অসুবিধা হয়। যদি সে উপযুক্ত খাবার স্বাস্থ্য সেবা পেত তাহলে হয়তো তার আরো বেশি দিন কাজ করার সক্ষমতা তার থাকছে।
বিষয়টি নিয়ে কথা বলেছেন সরকারের কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিদর্শক মাহফুজুর রহমান। তিনি বলেন,
আমাদের বাংলাদেশ শ্রম আইন 2006 শ্রমিকদের কাজের ঘন্টা এবং সাপ্তাহিক কাজের ঘন্টা নির্দিষ্ট করা আছে, সেখানে সাধারণ কাজের ঘন্টা হিসেবে সপ্তাহে 48 ঘন্টা সময় নির্ধারণ করা আছে,
আবার বলা আছে যে 108 ধারায় অর্থাৎ অতিরিক্ত পারিশ্রমিকের বিনিময়ে প্রতিদিন 2 ঘন্টা করে অতিরিক্ত কাজ করতে পারবে। আইনি তাকে স্বীকৃতি দিচ্ছে যে সে 2 ঘন্টা করে প্রতিদিন কাজ করতে পারবে। তবে এখানে আবার একটু নির্দিষ্ট করা আছে যে বছরে গড়ে 56 ঘন্টা বেশি হবে না। আবার একটা সার্কুলার জারি করে মিনিস্ট্রি থেকে এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টর এগুলোর জন্য বিশেষ প্রয়োজনে তাদেরকে বলা আছে যে দৈনিক প্রয়োজনে 4 ঘন্টা পর্যন্ত অতিরিক্ত কাজ করতে পারবে। তো সেদিক দিয়ে বলা যায় যে আইএলওর যে রিপোর্টটা প্রকাশ করা হলো সেটি আইনগত ভাবে বৈধতা আছে অতিরিক্ত কাজ করার, যেহেতু সরকারের আইনে বৈধতা দেওয়া আছে কাজ করার প্রাতিষ্ঠানিক শ্রমিকের জন্য তারা করছে, অথবা শ্রম আইনে কাভারেজ দেওয়া যায় এরকম সকল শ্রমিকের জন্যই 8 ঘন্টার অতিরিক্ত কাজ করার একটা সুযোগ দিয়ে রেখেছে। তো আমরা এই অতিরিক্ত সময় যেটা দেওয়া আছে এই অনুযায়ী করছে কিনা এটা মনিটর করার জন্য আমাদের পরিদর্শকরা কাজ করে যাচ্ছে, এবং তারা আরএমজি সহ সকল ফ্যাক্টরি তারা নিয়মিত পরিদর্শন করেন এবং নির্ধারিত চেকলিস্ট অনুযায়ী পরিদর্শনটা করা হয়ে থাকে।
বিশেষজ্ঞরা বলছেন অতিশ্রমের কারণে শ্রমিকদের অকালেই কর্মক্ষমতা হারাতে দেখা যায়, যে কারণে বাংলাদেশের পোশাক খাতে 35 বছরের বেশি বয়সী শ্রমিক খুব বেশি দেখা যায় না। তবে তারা বলেছেন 2010 সালে যে পরিস্থিতি ছিল এখন তার চেয়ে কিছুটা ভালো, যদিও তা অন্যান্য দেশের তুলনায় আশাব্যঞ্জক নয়। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
প্রতিবন্ধী শিশুরা শিক্ষার ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে, এই কথা বলছেন মানবাধিকার কর্মীরা। তারা দাবি করছেন সমাজে অন্যান্য শিশুদের মতো প্রতিবন্ধী শিশুদের শিক্ষা গ্রহণে একই অধিকার থাকা উচিত। ভয়েস অফ আমেরিকার লিসা শ্লাইনের প্রতিবেদনের বঙ্গানুবাদ শোনাচ্ছেন সঞ্জানা ফিরোজ।
জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদে প্রতিবন্ধী শিশুদের ক্ষমতায়নে একটি বিশেষ বৈঠক চলছে। এই বৈঠকের বিষয় মাথায় রেখেই শ্রবণ প্রতিবন্ধীদের জন্য একজন ভাষা অনুবাদককে নিয়োগ করা হয়েছে। রাখা হয়েছে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল এবং অঙ্গহীনরা যেন হুইল চেয়ারে বসে বৈঠকের জন্য বরাদ্দ ঘরটিতে ঢুকতে পারেন সেই ব্যবস্থাও করা হয়েছে। এই ধরনের আয়োজন করে জাতিসংঘ বিশ্বকে জানাতে চাইছে তারা যে শিক্ষা প্রচার করে নিজেরাও তাই মেনে চলে। তারা বলতে চাইছে প্রতিবন্ধীদের জন্য যথাযথ আয়োজন থাকলে তারাও অন্যান্য শিশুদের মতো সমানতালে একটি পরিপূর্ণ জীবন গড়ার সাহস পাবে। জাতিসংঘের একটি প্রতিবেদনে জানা গেছে বিশ্বের 9 কোটি 30 লাখ প্রতিবন্ধী শিশু জন্ম থেকেই তাদের অধিকার থেকে বঞ্চিত। বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনকে ছেড়ে তাদের থাকতে হচ্ছে এমন পরিবেশে এমন জায়গাতে যেখানে প্রতিনিয়ত হুমকির সম্মুখীন এই শিশুরা। সহ্য করতে হয় মানুষের অগ্রাহ্য অশোভন ব্যবহার। জাতিসংঘের মানবাধিকার দূত মিশেল ব্যাচেলে একজন চিকিৎসক, শিশুরোগ বিশেষজ্ঞ। তিনি বলেন এই শিশুদের আর্তনাদ কেউ শুনতে পায় না। মিশেল ব্যাচেলে বলেন,
While preparing for today, I was remembering when I just started to be a pediatrician, how people will leave the situation of children with disabilities. It was much more complicated. People denied, people hide those children. They will put them sort of in boxes so they won't really be able to develop. They will speak.
আজ যখন আমি এই বৈঠকের জন্য তৈরি হচ্ছিলাম আমার মনে পড়ে গেল যখন আমি শিশুরোগ বিশেষজ্ঞ হয়ে প্রথম কাজ আরম্ভ করি, তখন দেখতাম প্রতিবন্ধী শিশুদের সাহায্যে কেউ এগিয়ে আসত না, সবাই ঠিক ওই মুহূর্তেই যেন কোথায় পালিয়ে যেত। খুব জটিল ছিল সেই সময়টি, বাবা মায়েরা স্বীকার করতে চাইত না তাদের সন্তানদের প্রতিবন্ধী হবার বিষয়টি, লুকিয়ে রাখত, একরকম বাক্সের ভেতর বন্দি করে রাখত। তবে এতে করে শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশে ব্যাঘাত সৃষ্টি হতো। তারা এমনভাবে কথা বলত যেন এই শিশুদের কোনো অস্তিত্বই নেই। চিকিৎসকদেরও ঠিক একই রকম মনোভাব ছিল। বিশেষজ্ঞরা মনে করেন প্রতিবন্ধী শিশুদের অন্যান্য শিশুদের মতো শিক্ষা গ্রহণের ক্ষেত্রে সম অধিকার পাওয়া উচিত। এই শিশুদেরকে একটি সুন্দর বলিষ্ঠ ভবিষ্যৎ দেবার জন্য এই পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। শিশুদের ক্ষমতায়ন আইন ও নীতির প্রয়োগের উপর নির্ভরশীল। বৈষম্য, কালিমা ও নির্যাতন নিপীড়ন থেকে বাঁচতে হলে প্রয়োজন কঠোর পদক্ষেপের। হাই কমিশনার ব্যাচেলের মতে এই প্রতিবন্ধী শিশুরা যথাযথ পদক্ষেপের অভাবে পিছিয়ে পড়ছে, তাদের কথা কেউ শোনে না। ব্যাচেলে মনে করেন এই শিশুদের অধিকার রয়েছে উচ্চ স্বরে তাদের নিজেদের দাবিগুলোর কথা বিশ্ববাসীকে জানানো।
ভয়েস অব আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো কি আপনি দেখছেন? প্রতি শনিবার বাংলাদেশ সময় রাত 11:20 এনটিভি চ্যানেলে প্রচারিত হয় হ্যালো আমেরিকা। এতে থাকে আমেরিকার জীবনধারা, প্রবাসী বাঙালির জীবনের কথা আর সাক্ষাৎকার। আরও প্রচারিত হয় আমেরিকার রাজনীতি নিয়ে সাপ্তাহিক আলোচনা, দেখবেন আর টিভি চ্যানেলে প্রতি মঙ্গলবার সন্ধ্যায়। রয়েছে ভিওএস 60, 60 সেকেন্ডে আমেরিকার প্রধান কিছু খবর, প্রচারিত হয় দেশ টিভিতে। আমাদের সব অনুষ্ঠান দেখতে পারেন ইউটিউব এবং ফেসবুকে ভিওএ বাংলার ফ্যান পেজে। অনুষ্ঠান দেখুন, উপভোগ করুন।
এবার রয়েছে প্রতি মঙ্গলবারের আমাদের নিয়মিত আয়োজন ইংরেজি শেখার আসর, এভরিডে গ্রামার।
আমাদের সাপ্তাহিক আয়োজন এভরিডে গ্রামারে আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগত। অনুষ্ঠান উপস্থাপন করছি আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবিনা চৌধুরী। আজ কোন বিষয় নিয়ে আলোচনা করছি আমরা?
I guess today's topic is verb.
মানে?
মানেটা একটু পরেই বুঝতে পারবে। ঠিক তোমার মতোই আসলে লুসিয়া ও কাভেকে এই প্রশ্নটাই করেছিল যে আজ কি নিয়ে তারা আলোচনা করবে, আর কাভের উত্তরটা ছিল I guess today's topic is verb.
ও আচ্ছা, তাহলে কি আজ আমরা ভার্ব নিয়ে আলোচনা করব? মানে কাভের অনুমানটা কি তাহলে সঠিক?
I guess that's not correct.
মানে?
মানেটা হচ্ছে কাভে যেটা গেস করছে, মানে অনুমান করছে, সেটা কিছুটা ঠিক কিন্তু পুরোপুরি ঠিক নয়।
কেন সেটা ঠিক নয়?
কারণ এখানে একটা বিশেষ ধরনের ভার্ব নিয়ে আলোচনা করা হচ্ছে। বিস্তারিত তাহলে শোনা যাক কাভে আর লুসিয়ার মধ্যকার এই সংলাপে।
কাভে, what is today's topic?
I guess today's topic is verbs.
I think that works. And what about uncertainty? Showing that you're not sure about something?
Sure. I guess that works.
এখানে তো প্রথমেই আপনি যেটা বলছিলেন যে কাভের অনুমান, যে আমরা আজকে ভার্ব নিয়ে আলোচনা করব, তাই বলা হচ্ছে।
হ্যাঁ, কিন্তু লুসিয়া এতে তেমন একটা রাজি হয়নি। লুসিয়া বরঞ্চ বলছে যে ভাষায় আনসার্টেনটি বা অনিশ্চয়তা প্রকাশের ওপর আজ আলোচনা করা যেতে পারে।
আচ্ছা, তার মানে এই আনসার্টেনটির ব্যাপারটা হচ্ছে কোনো কিছু নিশ্চিত নয়, মানে কোনো ব্যাপারে আমরা শিওর না, সেরকম মানে সেরকমই তো অর্থ বোঝায়।
হ্যাঁ, একদম ঠিক বলেছো। আর এই বিষয়টির ব্যাপারে একমত হয়ে কাভিও বলল যে নিশ্চয়ই আমার মনে হয় সেটাই বরঞ্চ ভালো হবে। লক্ষ্য করো, এরই মধ্যে অনিশ্চয়তা বিষয়ে কয়েকটি শব্দ কিন্তু তারা ব্যবহার করেছে।
হ্যাঁ, তারা ব্যবহার করেছিল গেস এবং থিঙ্ক।
হ্যাঁ, এই শব্দগুলো তুমি ঠিক বলেছো সাবরিনা। এবার তাহলে শোনা যাক আমাদের ওই দুই বন্ধু মানে কাভিয়া লুসিয়া আরো কি বলছে।
Noun clauses are groups of words that act as a noun. They often begin with that or a word beginning with wh, such as where, when, why or what.
I guess today's topic is verbs.
But those examples didn't use the word that, as in, I guess that today's topic is verbs.
That's true. You can use the word that, but English speakers often leave out this word in everyday conversation.
লক্ষ্য করো, প্রথমেই লুসিয়া বলছে noun clause সম্পর্কে। বলছে যে noun clause হচ্ছে একগুচ্ছ শব্দ যার ব্যবহার ঠিক নাউনের মতোই।
হ্যাঁ, আর লুসিয়া আরও বলল যে এই নাউন ক্লজগুলো প্রায় শুরু হয় দ্যাট শব্দটি দিয়ে, কিংবা যেসব শব্দের শুরুতে থাকে WH, যেমন ওয়্যার, হোয়েন, হোয়াই, হোয়াট।
বাহ, যেমন ধরো কাভের প্রথম বাক্যটি, আই গেস টুডেজ টপিক ইজ ভার্ব।
কিন্তু এখানে তো আমি লক্ষ্য করলাম যে এখানে দ্যাট শব্দটি ব্যবহার করা হয়নি।
তোমার মতো ঠিক ওই একই প্রশ্ন কিন্তু পরে কাভেও করেছ।
হ্যাঁ, তাই তো। মানে লুসিয়ার ব্যাখ্যা অনুযায়ী বাক্যটা তো এরকম হতে পারত যে আই গেস দ্যাট টুডেজ টপিক ইজ ভার্ব।
একদম ঠিক বলেছ, কিন্তু এর জবাবে লুসিয়া আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা আমাদের বলছে, যে এরকম বাক্যে দ্যাট ব্যবহার করা ভুল নয়, সেটা ব্যবহার করাই যেতে পারে। তবে ইংরেজি ভাষা যাদের মাতৃভাষা, ইংরেজি ভাষীরা, তারা প্রতিদিনকার কথাবার্তায় সাধারণত এরকম বাক্যে দ্যাট ব্যবহার করেন না।
আচ্ছা, কিন্তু ওই যে অনিশ্চয়তার কথা নিয়ে লুসিয়া যে আলাপ করতে চাইছিল সে সম্পর্কে তো লুসিয়া কিছু বলল না।
ঠিক বলেছ, কাভেও কিন্তু তোমার মতে এই প্রশ্ন করছে। এখন তাহলে শোনা যাক এই বিষয়ে তাদের মধ্যকার আলাপচারিতা।
What about the uncertainty part? I think I'm getting interested in this topic.
To show uncertainty, Americans use the common uncertainty verbs think, believe, and guess before noun clauses. The noun clause presents the idea, and the verb shows uncertainty.
I guess I did well on the test. I believe the game is today.
Can you give me some more examples? I believe you know a lot about this.
Sure. Here are some more examples.
I think the bank is open today.
I guess he got some good news.
Sabrina, এই সম্পর্কে তোমার আর কাভের প্রশ্নের উত্তরে লুসিয়া বলছে যে অনিশ্চয়তা প্রকাশ করলে কিংবা করার জন্য আমেরিকানরা কয়েকটি অনিশ্চয়তা প্রকাশকারী ভার্ব ব্যবহার করে থাকে, যেমন থিঙ্ক, বিলিভ এবং গেস। এগুলো তারা ব্যবহার করে সাধারণত নাউন ক্লজের আগে।
আচ্ছা, তাহলে থিঙ্ক, বিলিভ এবং গেস তো এগুলো হচ্ছে অনিশ্চয়তা প্রকাশকারী ভার্ব।
হ্যাঁ, লুসি অবশ্য আরেকটা খুব জরুরি কথা তুলে ধরেছে যে নাউন ক্লজ মূলত বিষয়বস্তু বা ধারণাকে তুলে ধরে, আর ভার্বে প্রকাশ পায় অনিশ্চয়তা বা সংশয়।
হ্যাঁ, যেমন এই এই এক্সাম্পলটা আমরা বলতে পারি, সেটা হচ্ছে আই গেস আই ডিড ওয়েল অন দ্য টেস্ট।
হ্যাঁ, একদম ঠিক বলেছ। এখানে গেস শব্দটি অনিশ্চয়তা জ্ঞাপন করছে নাউন ক্লজ অন দ্য টেস্টের আগে। আরেকটা এক্সাম্পল দাও তো সাবরিনা।
আই বিলিভ দ্য গেম ইজ টুডে।
বাহ, আর যখন কাভে আরো উদাহরণ চেয়ে বলল, নিজেই বলল কাভে, আই বিলিভ ইউ নো আ লট অ্যাবাউট ইট, তাতে কিন্তু কাভে নিজেও এই যে বিলিভ শব্দটা ব্যবহার করলো, করে এক ধরনের সংশয় প্রকাশ করলো।
এখানে আমার কিন্তু একটা প্রশ্ন ছিল।
কি প্রশ্ন বলো?
হ্যাঁ, আমরা তো জানি যে বিলিভ মানে বিশ্বাস, তাহলে এখানে এটা অনিশ্চয়তা জ্ঞাপনকারী ভার্ব হিসেবে কেন ব্যবহার হচ্ছে?
বাহ, দারুণ, তুমি একটা প্রশ্ন করেছো। হ্যাঁ, এটা সত্যি কথা যে বিলিভ মানে হচ্ছে বিশ্বাস করা, তাহলে এটা সংশয় কি হলো? আসলে এসব ক্ষেত্রে, এরকম বাক্যের ক্ষেত্রে, সেটা কিন্তু অনুমান নির্ভর হয়ে যায়। ধরো বাংলায় আমরা যখন এরকম কথা বলি যে আমার বিশ্বাস সে পরীক্ষায় পাশ করবে, তখন বাক্যটা এরকম হয়ে যায় যে আমার মনে হয় সে পরীক্ষায় পাশ করবে, খানিকটা অনুমান নির্ভর। আরেকটা এক্সাম্পল দিই, থিঙ্ক। থিঙ্ক মানে হচ্ছে চিন্তা করা, ভাবনা করা। বাট তুমি যদি বলো আই থিঙ্ক হি উইল পাস ইন এক্সাম, তখন সেখানে কিন্তু ভাবনা চিন্তা নয়, এক ধরনের সংশয়, এক ধরনের দ্বিধা দ্বন্দ্ব আছে।
আচ্ছা, হ্যাঁ, এবার বুঝতে পারছি।
ইংরেজি ব্যাকরণ শেখার এই অনুষ্ঠান এভরিডে গ্রামারের আজকের এই অনুষ্ঠান শেষ করার আগে
আমি সাবরিনা চৌধুরী
এবং আমি আনিস আহমেদ আপনাদের সবার প্রতি রেখে যাচ্ছি এক স্তবক শুভকামনা।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আহসানুল হক।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট সদস্যরা প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ব্যাপক তদন্ত শুরু করেছেন। 2016 সালের নির্বাচনী প্রচারাভিযান, তার ব্যবসা, ক্ষমতায় আরোহণ এবং প্রেসিডেন্ট থাকাকালে তার বিরুদ্ধে তদন্ত ঠেকাতে চেষ্টা করা হয়েছে কিনা, এসব বিষয়ে তদন্ত করা হবে। প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটি 81 ব্যক্তিকে চিঠি পাঠিয়েছে। তাদের কাছ থেকে আগামী 2 সপ্তাহের মধ্যে ট্রাম্প সম্পর্কে বিভিন্ন বিষয়ে তথ্য এবং কাগজপত্র পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। কমিটি বলেছে, প্রেসিডেন্ট থাকাকালে গত 2 বছরে ট্রাম্প বিচার কাজে বাধা দিয়েছেন কিনা, দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার করেছেন কিনা, এসব বিষয়ে তারা খতিয়ে দেখছেন। কংগ্রেসম্যান জেরাল্ড ন্যাডলার প্যানেলের সভাপতি হিসেবে ওই তদন্তের ঘোষণা দিতে গিয়ে বলেন, গত কয়েক বছরে প্রেসিডেন্ট ট্রাম্প প্রায় প্রতিদিন আমাদের আইন, নীতি, সাংবিধানিক নিয়মরীতির বিরুদ্ধে আক্রমণ করে তার জন্য জবাবদিহিতা এড়িয়ে গেছেন। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গত মাসের আত্মঘাতী বোমা হামলার জন্য ভারত যে জঙ্গি গোষ্ঠীকে দায়ী করছে, তার নেতার 2 আত্মীয়সহ কয়েকজন সন্দেহভাজনকে পাকিস্তান কর্তৃপক্ষ আটক করেছে। পাকিস্তানের স্বরাষ্ট্র দপ্তর বলছে, জৈশ এ মোহাম্মদের নেতা মাসুদ আজহারের ভাই মুফতি আব্দুর রউফ সহ 44 জনকে সতর্কতামূলক আটকাধীন রাখা হয়েছে। আজহারের আরেকজন ঘনিষ্ঠ আত্মীয়কে আটক করা হয়েছে। 14 ফেব্রুয়ারির আত্মঘাতী বোমা হামলায় অন্তত 40 জন ভারতীয় জওয়ান নিহত হয়। এর ফলে ভারত এবং পাকিস্তানের মধ্যে তীব্র সামরিক উত্তেজনা তৈরি হয়। দুই পক্ষই বলছে তারা প্রতিপক্ষের যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। সীমান্তে তৈরি হয়েছে উত্তেজনা, বিঘ্নিত হচ্ছে বাণিজ্য এবং যাতায়াত। গত কয়েকদিনে উত্তেজনা কমেছে। 3 দশক আগে কাশ্মীরে যে সহিংস বিদ্রোহ চলছিল, তারপর গত ফেব্রুয়ারির হামলা ছিল সবচেয়ে ভয়াবহ আক্রমণ। চীনের আইন প্রণেতাদের বার্ষিক অধিবেশনের প্রথম দিনে প্রধানমন্ত্রী লি কেকিয়াং দেশটির ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করার জন্য পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। চীন এই বছর কর হ্রাস এবং প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধিসহ বিভিন্ন পদক্ষেপ নেবে। প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিংয়ে ন্যাশনাল পিপলস কংগ্রেসের বার্ষিক অধিবেশনের প্রথম দিনে ওইসব পদক্ষেপের ঘোষণা দেন। তিনি আইন প্রণেতাদের বলেন, নীতি নির্ধারকরা 6 থেকে 6.5% অর্থনৈতিক প্রবৃদ্ধি আশা করছেন। গত বছরের 6.5% লক্ষ্যমাত্রা থেকে এটি সামান্য কম। 2018 সালে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনে 6.6% প্রবৃদ্ধি আনুষ্ঠানিকভাবে রেকর্ড করা হয়। গত 3 দশকে এটা সবচেয়ে ধীর গতির প্রবৃদ্ধি। দেশটির অভ্যন্তরে চাহিদার অভাব এবং যুক্তরাষ্ট্রের সাথে তিক্ত বাণিজ্য যুদ্ধের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। গবেষকরা বলছেন, স্টেম সেল চিকিৎসার মাধ্যমে এক ব্যক্তিকে HIV ভাইরাস মুক্ত করা সম্ভব হয়েছে। বিরল এক ধরনের বংশাণু বিভাজনের মাধ্যমে চিকিৎসকরা এক ব্যক্তির দেহের প্রতিরক্ষা ব্যবস্থা বদলে দেন এবং পরবর্তীতে তার দেহে HIV ভাইরাস খুঁজে পাওয়া যায়নি। গবেষকরা এক সম্মেলনে এই সাফল্যের ঘটনা তুলে ধরতে যাচ্ছেন। নেচার নামের একটি জার্নালে প্রকাশিত প্রবন্ধে প্রধান লেখক ইউনিভার্সিটি কলেজ লন্ডনের রবীন্দ্র গুপ্তা এক ব্যক্তিকে HIV মুক্ত বলে বর্ণনা করেন, যিনি গত 18 মাস ধরে HIV নিয়ন্ত্রণ করার ওষুধ বন্ধ রাখা সত্ত্বেও সুস্থ আছেন। এই ছিল সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। আমাদের আজকের বাংলা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তাওহিদুল ইসলাম। আমাদের ফেসবুক লাইভের তত্ত্বাবধানে ছিলেন সঞ্জনা ফিরোজ। আমি সাবরিনা চৌধুরী এবং আমার সাথে এই মুহূর্তে
আমি আহসানুল হক।
আপনাদের সবার কাছ থেকে আজ এখানে বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন।
This program has come to you from the Voice of America, Washington.
আছেন ভাই।